তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরো একবার উপস্থিত হয়েছি রহমতপূর্ণ প্রভাত এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে শোয়েব ভাই আছেন। আমরা কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করব, হামদে বারি তাআলা নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনব। আর আলোচনা করার জন্য একটি বিষয় নিয়েছি, নেকির দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে মোবাল্লিকে দাওয়াত ইসলামী রফিক কাদেরী আত্তারি ভাই আমাদের সাথে আছেন। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদেরকে জানাব ইনশা আল্লাহ তাআলা। যে যেখানে আছি আমরা ভালো ভালো নিয়ত সহকারে অনুষ্ঠানের শুরুতে কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করি, এরপরে আপনাদেরকে বিষয় জানিয়ে দেবেন ইনশা আল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وَسَيَعْلَمُ الْكُفَّارُ لِمَنْ عُقْبَى الدَّارِ وَيَقُولُ الَّذِينَ كَفَرُوا لَسْتَ مُرْسَلًا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكتاب آمنت بالله صدق الله العظيم
ما شاء الله ما شاء الله। যখন কোনো ব্যক্তি দর্শক শ্রোতা কোনো কাজ নিজের মনে করে করে আমার কাজ, তখন ওই কাজটাকে সে খুবই মনোযোগ সহকারে করতে চেষ্টা করে একাগ্রতার সাথে, অর্থাৎ এর মধ্যে যেন কোনো ভুল না হয়, কোনো অসুবিধা না হয়, এই কাজের কারণে যেন কোনো ক্ষতি না হয়, খুবই মনোযোগ সহকারে চিন্তা ভাবনা করে বুঝে শুনে একটা কাজকে সম্পূর্ণ করার জন্য যতটা সতর্ক মানুষ থাকে, একাগ্রতার সাথে কাজ করে, একনিষ্ঠার সাথে কাজ করে, দুনিয়াবী কাজের কথা বলছি আমি, আর তখন সে ওই কাজে সফলতা অর্জন করতে পারে, বা যে উদ্দেশ্যে সে এই কাজগুলো করছে তার উদ্দেশ্য পূরণ হয়। ঠিক ইবাদতের বেলায় যদি কোনো ব্যক্তি নামাজে দাঁড়ালো কিন্তু একাগ্রতা নেই তার মধ্যে, তবে যে উদ্দেশ্যে আপনি নামাজে দাঁড়িয়েছেন, যে হুকুম পালন করার জন্য দাঁড়িয়েছেন, এটার প্রতি আমাদের লক্ষ্য রাখা উচিত যে আমার নামাজে একাগ্রতা আছে কি না, আন্তরিকতা আছে কি না, আমার নামাজে ইখলাস আছে কি না। দুনিয়া অর্জন করার জন্য, দুনিয়ার ধন সম্পদ পাওয়ার জন্য কাজগুলো করি আমরা খুবই একাগ্রতার সাথে। যদি কোনো ব্যক্তি এসে সেখানে কথা বলে তো আমরা তাকে নিষেধ করি, এখন একটা আমি সিরিয়াস কাজ করছি, এখন তোমার সাথে কথা বলা যাবে না, এখন আমি একটা কাজের মধ্যে আছি, এই সময়টা তোমার সাথে কথা বলার নয়, তুমি এখন যাও, আমি পরে কথা বলবো। ঠিক ইবাদতের বেলায় যদি কোনো বান্দা এমন একাগ্রতা অর্জন করতে পারে, আল্লাহ তাবারক ও তাআলা তার জন্য কি নিয়ামত রেখেছেন, হাদিসে মোবারকায় তার জন্য কি ফজিলতের কথা আসছে, যখন এইটা আমরা জানতে পারবো একাগ্রতা কেমন হওয়া দরকার আর কোথায় একাগ্রতা হওয়া দরকার, আর একাগ্রতা যার মধ্যে রয়েছে তার জন্য ফজিলত কি রয়েছে, কোরআন ও হাদিস কি বলে এ সম্পর্কে, একাগ্রতা খুবই প্রয়োজন। সেটা আপনি দুনিয়ার কথা বলেন আর দিনের কাজের কথা বলেন, ইবাদত বলেন আর রিয়াজত বলেন, আপনার প্রতিটা কাজের মধ্যে একাগ্রতা দরকার আছে, অমনোযোগী হলে সেই কাজ কখনো আপনি সফলভাবে অর্জন করতে পারবেন না। আজকের বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা একাগ্রতা, আর মোবালিকে দাওয়াত ইসলামী রফিক ভাই আমাদের সাথে আছেন, আশা রাখি গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা শুনতে পারবো, জানতে পারবো, শিখতে পারবো, একাগ্রতার কতটুকু প্রয়োজনীয়তা রয়েছে আর কেনই বা দরকার, এ সকল বিষয় নিয়ে ইনশা আল্লাহ তাআলা আলোচনা। যাওয়ার পূর্বে চাচ্ছিলাম সোহেব ভাই থেকে হামদে বারি তালা শ্রবণ করি, এরপরেই ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া حبيب الله يا ربنا ارحم لنا يا ربنا ارحم لنا يا ربنا ربنا ارحم لنا لنا يا ربنا ارحم لنا الله يا ربنا ربنا ارحم لنا لنا يا ربنا হামলানা গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, গুনাহ হতে আমায় বাঁচাও ইয়া ইলাহি, বদভ্যাস হতে মুক্তি দাও ইয়া ইলাহি, ইয়া রব্বানা রব্বানা ইরহামলানা লানা ইয়া রব্বানা ইরহামলানা আল্লাহ, ইয়া রব্বানা রব্বানা ইরহামলানা লানা ইয়া রব্বানা ইরহামলানা, গুনাহ সব আমার মুছে দাও ইয়া ইলাহি, গুনাহ সব আমার মুছে দাও ইয়া ইলাহি, গুনাহ সব আমার মুছে দাও ইয়া ইলাহি, পুনর্বাসনকে বানাও ইয়া ইলাহি, পুনর্বাসনকে বানাও ইয়া ইলাহি, পুনর্বাসনকে বানাও ইয়া ইলাহি, ইয়া রব্বানা রব্বানা ইরহামলানা লানা ইয়া রব্বানা ইরহামলানা, আল্লাহ ইয়া রব্বানা রব্বানা ইরহামলানা লানা ইয়া রব্বানা ইরহামলানা, তোমায় সব নবীদের দোহায়ও গো খোদা, তোমায় সব নবীদের দোহায়ও গো মালা, আমার সব গুনাহ মুছে দাও ইয়া ইলাহি, আমার সব গুনাহ মুছে দাও ইয়া ইলাহি, আমার সব গুনাহ মুছে দাও ইয়া ইলাহি, ইয়া রাব্বানা রাব্বানা ইরহামনা না ইয়া রাব্বানা ইরহামনা, আল্লাহ ইয়া রাব্বানা রাব্বানা ইরহামনা না ইয়া রাব্বানা ইরহামনা, নবী প্রেমে যেন থাকি সদা বিভোর, নবী প্রেমে সদা থাকি যেন বিভোর, আমায় মনাশিক বানাও ইয়া ইলাহি, আমায় মনাশিক বানাও ইয়া ইলাহি, আমায় মনাশিক বানাও ইয়া ইলাহি, ইয়া রাব্বানা রাব্বানা ইরহামনা না ইয়া রাব্বানা ইরহাম, ইয়া রাব্বানা রাব্বানা ইরহামনা না ইয়া রাব্বানা ইরহামনা, যারা কাঁদে সদা মদিনার বিরহে, যারা কাঁদে সদা মদিনার বিরহে, যারা কাঁদে সদা মদিনার বিরহে, তাদেরকে মদিনা দেখাও ইয়া ইলাহি, তাদেরকে মদিনা দেখাও ইয়া ইলাহি, তাদেরকে মদিনা দেখাও ইয়া ইলাহি, ইয়া রাব্বানা রাব্বানা ইরহামনা না ইয়া রাব্বানা ইরহামনা, আল্লাহ ইয়া রাব্বানা রাব্বানা ইরহামনা না ইয়া রাব্বানা ইরহামনা।
মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আপনি যখন হামদে বারি তালা শুনছেন, এটাও আপনাকে একাগ্রতার সাথে শুনতে হবে, না হয়তো যে তৃপ্তিটা পাওয়ার কথা সেটা আপনি পাবেন না। উদাহরণ যদি দুনিয়াবি কোনো উদাহরণ আপনাদেরকে দেই, তবে এভাবেও দিতে পারি, কোনো ব্যক্তি দোকান আছে, তার ব্যবসা আছে, তো সে যদি অবহেলায় নিজের দোকান পরিচালনা করে, ব্যবসা প্রতিষ্ঠান অবহেলায় পরিচালিত করে, পরিচালনা করে, যখন যাওয়া দরকার যেই সময়টায় মানুষজন কেনাকাটা করার জন্য আসে, বাজারের একটা পিক টাইম থাকে, এটা দোকানদার যারা আছেন তারা ভালো জানেন কোন সময়টা কাস্টমার বেশি আসে, ওই সময়টাতে আপনি বন্ধুদের সাথে ঘুরতে গেলেন, আর যখন এমন একটা সময় কাস্টমার হয় না, দুই একজন আসে, তখন গিয়ে আপনি দোকানে বসে আছেন অমনোযোগী, ব্যবসা প্রতিষ্ঠানে একাগ্রতা নেই আপনার, তবে সেখানে আপনি সফল অর্জন করতে পারবেন না, হয়তো দুই চার মাস পরে দোকান এমনিতেই খালি হয়ে যাবে, আপনার আর বসতে হবে না দোকানে। আর যদি আপনি একাগ্রতার সাথে দোকানদারি করেন, একাগ্রতার সাথে ব্যবসায় মন দিয়ে কাজ করেন, তবে সকালে উঠে যেই টাইমে যাওয়ার প্রয়োজন সেই টাইমে গিয়ে দোকান খোলা, বসে থাকা, বেচা কিনা করা, এরপরে আবার যে টাইমে বন্ধ করার দরকার সে টাইমে বন্ধ করা, আর এটার পরেই আপনি দেখবেন কিছু ফলাফল আপনার আসবে, একাগ্রতা। দর্শক, আজকে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ তাআলা, অনেক কথা রয়েছে একাগ্রতার ব্যাপারে, রফিক ভাই থেকে কিছু কথা আমরা শ্রবণ করি, এরপর দর্শক আপনাদের কল শুনবো, নাতে রাসূল শোনাবো ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মাশাআল্লাহ। আজকের বিষয় তো শুনতে পেয়েছেন, একাগ্রতা।
জি, এটা এমন একটা বিষয়,
জি,
প্রতিটা কাজের মধ্যে হোক, সে দুনিয়াবি কিংবা
দিনী,
প্রত্যেক কাজের, প্রত্যেকটা কাজের একটা ডিমান্ড আছে, রিকোয়ারমেন্ট আছে, আর সেই রিকোয়ারমেন্টটা হচ্ছে অ্যাটেনশন, মনোযোগ, একাগ্রতা, নিষ্ঠা। আর যে ব্যক্তি একাগ্রতার সাথে যে কোনো কাজ করে সেই কাজের ফলাফল সে লাভ করে।
রাইট।
আর ফলাফল তো দুই ধরনের, একটা হচ্ছে সফল, একটা হচ্ছে বিফল। তো যে ব্যক্তি মনোযোগ সহকারে একাগ্রতার সাথে যে কোনো কাজ করবে সে সফল হবে। পক্ষান্তরে যে ব্যক্তি অমনোযোগী হয়ে কাজ করবে সেও একটা ফল পাবে,
জি,
কিন্তু সেটা হবে বিফল। তো কাজেই আজকে যেহেতু এই বিষয় আপনি রেখেছেন একাগ্রতা, মূলত মানুষের যে ইবাদত বন্দেগী রিয়াজত রয়েছে, হোক তাও ওযু, হোক কোরআনুল করিমের তেলাওয়াত, হোক নামাজ, যে কোনো ইবাদতই হোক না কেন, তার মধ্যে একাগ্রতা যদি না থাকে তাহলে সেই ব্যক্তি সেই ইবাদতের মধ্যে সফলতা লাভ করতে পারবে না। কেননা একাগ্রতা মানুষকে ইবাদতের মাঝে আল্লাহ তাআলার নৈকট্য প্রাপ্তিতে সহায়তা করে।
সুবহানাল্লাহ।
একাগ্রতা,
জি,
মনোযোগ। বিচার দিনে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে ব্যক্তি সময় মতো যথাযথভাবে নামাজ আদায় করবে সে সফলকাম হবে, আর যে নামাজে গাফিলতি করবে তার জন্য রয়েছে সীমাহীন দুর্ভোগ। যেমনটি আল্লাহর নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার নামাজের হিসাব ঠিকঠাক থাকবে তার জন্য রয়েছে মুক্তি, আর যার নামাজে অনিয়ম পাওয়া যাবে তার জন্য রয়েছে ধ্বংস। রাসূলের যুগে মুনাফিক যারা ছিল,
জি,
তারাও কিন্তু নামাজ রোজা সব কিছুই আদায় করত। মুনাফিক যারা ছিল, অনীহা সত্ত্বেও তারা পাঁচ ওয়াক্তের নামাজ যে রয়েছে জামাতের সাথে নিয়মিত আদায় করত। কোরআনে পাকে আল্লাহ তাআলা তাদের প্রকৃত অবস্থা ফাঁস করে দিয়ে বলেন, তারা যখন নামাজে দাঁড়ায় আলসেমি ও জড়তা নিয়েই দাঁড়ায়।
আহা,
অলসতা, আলসেমি, জড়তা, অন্যমনস্কতা নিয়ে তারা দাঁড়ায়। অর্থাৎ নামাজের মাঝে যারা মুনাফিক রয়েছে, এটাও মুনাফিকের একটি নিদর্শন, যেটা আমরা কোরআনুল করিমের মাধ্যমে আমরা এটা জানতে পারলাম। কোরআনুল করিমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এটা হচ্ছে সূরা নিসার মধ্যে বর্ণিত, যে একাগ্রতা থাকবে না, মুনাফিক যারা নামাজ আদায় করবে তাদের নামাজের মধ্যে
অন্যমনস্ক হয়ে নামাজ,
একাগ্রতা থাকবে না, অন্যমনস্কতা থাকবে। কাজেই সালাত আদায়ে, নামাজ আদায়ে কোনো প্রকার অলসতা গ্রহণযোগ্য নয়, বরং সালাত আদায় করতে হবে একাগ্রচিত্তে, খুজু খুশু সহকারে। নামাজের প্রতিটি রুকন আদায় যত্নবান হতে হবে। আল্লাহর নবী হুজুরে আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে কেরাম এবং যুগে যুগে আল্লাহ ভীরু ওলামায়ে কেরাম নামাজের প্রতি অত্যন্ত যত্নবান ছিলেন। তাদের ঘটনাগুলো আমাদের জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে।
জি,
মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, এভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতে পাচ্ছ। যদি সেটা কল্পনা করা তোমার পক্ষে সম্ভব নাও হয়, অর্থাৎ তুমি যদি নাও দেখতে পাও, তবে আল্লাহ যে তোমাকে দেখছেন তা তুমি কল্পনা করো। এটা বুখারী শরীফের হাদিস। তো কাজেই যখনই কোনো ইবাদত আমরা করব, হোক সেটা ওযু, হোক তা কোরআন তেলাওয়াত, কিংবা হোক নামাজ, ফরজ হোক কিংবা ওয়াজিব, কিংবা হোক নফল, মনোযোগ সহকারে নিজের মাইন্ডসেট, নিজের কনসেপশন, সম্পূর্ণ অ্যাটেনশনটাকে নামাজের মধ্যে ঝুঁকিয়ে দিতে হবে।
রাইট রাইট রাইট। না হয়তো
আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সালাতের সময় সুন্দরভাবে ওযু করে এবং সুন্দরভাবে রুকু সেজদা ও একাগ্রতা সহকারে সালাত আদায় করে, তার এই সালাত পূর্বের সকল গুনাহের কাফফারা হয়ে যায়।
সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত কোনো কবিরা গুনায় লিপ্ত না হয়, আর এ সুযোগ জীবন ভরের জন্য রয়েছে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
খুজু খুশু, একাগ্রতা, এই জন্য প্রত্যেকটা কাজের আমি পূর্বেই বলেছি যে একটা ডিমান্ড রয়েছে, একটা রিকোয়ারমেন্ট রয়েছে, আর তা হচ্ছে মনোযোগ। আপনি যেমন ব্যবসার কথা বললেন, যে কোনো কাজের কথা বললেন, আপনি যদি কোনো কর্মচারী হন, কোথাও আপনি কাজ করছেন কিংবা কর্মকর্তা, সেখানে আপনি যদি ফুল অ্যাটেনশন যদি আপনি পে না করেন, মনোযোগ যদি না দিয়ে কাজ করেন, তাহলে সেই কাজ আপনার ক্ষতিগ্রস্ত হবে।
রাইট।
সেই কাজ পারফেক্টলি পারফর্ম হবে না। আর যার কারণে মালিক আপনার প্রতি অসন্তুষ্ট হবে। এটা হচ্ছে দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে একটা উদাহরণ। তো যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদের সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমাদের না চাইতেই বিভিন্ন নিয়ামত আমাদেরকে দান করেছেন, এই চোখ আমরা আল্লাহ তাআলার কাছে চাইনি, আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। কান আল্লাহ তাআলার কাছে চাইনি, আল্লাহ তাআলা শোনার যোগ্য যে কান আমাদের একটা যন্ত্র, সেটাও আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। জবানকে আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। অর্থাৎ অজস্র এমন নিয়ামত রয়েছে আমাদের চারপাশে, যা কিছু আমরা রয়েছে আমাদের চারপাশে, আমরা কিন্তু চাইনি কখনো, ঘুণাক্ষরেও চাইনি, ভুলেও চাইনি, কিন্তু সেই নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছে। তো যেই আল্লাহ এত দয়া পরবশ, এত দয়াদ্র, যেই আল্লাহ এত করিম, এত রহিম, সেই আল্লাহ তাআলার ইবাদত আমরা যখন করব,
আহা,
সেই ইবাদতের মধ্যে বান্দা কি করে অমনোযোগী হবে, কি করে তার একাগ্রতা ক্ষুণ্ণ হবে?
রাইট।
কাজেই এই ইবাদতের মধ্যে ফুল কনসেন্ট্রেশন, ফুল অ্যাটেনশন যদি পে করতে হয়, তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমাদেরকে মনকে স্থির করতে হবে যে আমি আল্লাহর নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং প্রকৃত যে নামাজি, যে মমিন বান্দা, সে কিন্তু আজানের অপেক্ষায় থাকে, কখন আজান হবে আর আমি কখন নামাজে দাঁড়াবো, আগে থেকে তার মাইন্ডসেট রেডি থাকে।
রাইট,
খুব স্থিরভাবে সে অজু করে, ঠান্ডা মেজাজে, কুল মাইন্ডে, প্রতিটা যে আহকাম রয়েছে, রুকুন রয়েছে, এর মধ্যে যে ফরজ রয়েছে, ওয়াজিব রয়েছে, সুন্নাত রয়েছে, সেগুলো বান্দা কিন্তু যথাযথভাবে আদায় করে চলে। কখন? যখন সে স্থির মন মানসিকতা,
রাইট,
আগে থেকে স্থির করে নেবে, সিদ্ধান্ত নিয়ে নেবে যে আমাকে এই কাজটা করতে হবে। অনুরূপভাবে সে সুন্দরভাবে ওযু করলো, এরপর সে নামাজে দাঁড়ালো, নামাজে দাঁড়িয়ে সমস্ত চিন্তা ভাবনাকে এক সাইডে করে দিল। একটাই কাজ, কেননা বান্দা একই সময়ে একটাই কাজ যথারীতিভাবে করবে। তো তখন তার কি হয়, সেই নামাজটাও সুন্দরভাবে, নামাজের মধ্যে যে ফরজ রয়েছে, যে ওয়াজিব রয়েছে, যে সুন্নাত রয়েছে, সেগুলো যথারীতিভাবে
সে
আদায় করা সক্ষম হয়।
রাইট।
আর একজন বান্দা, সে তাড়াহুড়ো করে আসলো, এসে তাড়াহুড়ো করে ওযু করলো, তাড়াহুড়ো করে নামাজ পড়লো, সে কি পড়লো, কি করলো, সে নিজেও জানে না। তাহলে এমন বান্দার ওযু, এমন বান্দার নামাজ কাল কিয়ামতের দিনে তার নাজাতের জন্য, তার মুক্তির জন্য কতটুকু সহায়ক হবে, এটা তো চিন্তার বিষয়।
আসলে আমরা যখন দুনিয়ার যদি কোনো ব্যক্তিকে দেখি, অফিসার বলি, নিজের বস বলি, বা টিচার বলি, শিক্ষক বলি, তাদের সামনে যখন আমরা যাই, তখন আমাদের একাগ্রতা কেমন থাকে, যা বলে উৎপেতে থাকি, যেন স্পষ্ট বুঝতে পারি, আমার বোঝায় যেন কোনো অসুবিধা না হয়, আর এই কাজটা করায় যেন আমার কোনো অসুবিধা না হয়, আমরা একেবারে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনতে থাকি, কেননা এই কাজগুলো আমাকে করতে হবে। এটা হলো একজন বস বা একজন টিচার, একজন শিক্ষক, বড় যারা আছে তাদের ব্যাপারে, তাদের কাছে যখন আমরা যাই, তখন তাদের বিষয়গুলোকে আমরা এভাবে ফলো করি, আর এভাবে একেবারে একাগ্রতার সাথে তার কাজগুলো আমরা দেখি, কেননা ওইটা আমার করতে হবে, শিখতে হবে, জানতে হবে। আর যে আল্লাহ তাবারক ও তাআলার ইবাদত করছি, আর এই ইবাদত আল্লাহ তাআলার সন্তুষ্টির মাধ্যম, নাজাতের ওসিলা এই ইবাদত, সেই ইবাদতের মধ্যে একাগ্রতা কেমন আমাদের হওয়া দরকার, আরও কিছু আলোচনা করবো, শুনবো ইনশাআল্লাহ তাআলা। দুই একটা কল শুনবো দর্শকের, এরপরে নাতের রসুল শোনাবো ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন।
জি, বরগুনা স্যার থেকে বলছিলাম, মানে চ্যানেল আমি সময় দেখি, খুব ভালো অনুষ্ঠান দেয়, অনেক কিছু জানতে পারে, এবং আমার আশপাশে যারা আছে তারাও মাদানি চ্যানেল দেখে দেখে অনেক উপকৃত, আমাদের জন্য দোয়া করবেন।
আল্লাহ তাবারক ও তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে ভালো রাখুক, দোয়া করি আপনারা সবসময় সাথে থাকবেন, আশা রাখি। পরবর্তী কল দেন।
আমি কুমিল্লা থেকে বলছিলাম, আমার সালাউদ্দিন আফতারি, কি কালাম শুনতে চাই, গুনাহের গায়না জবাব, সে কালাম শুনিয়ে দিলে খুশি হব।
আচ্ছা, আলাউদ্দিন ভাই কল করেছেন, গুনাহের যায়না যে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ, কালাম শুনতে চেয়েছেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন।
চট্টগ্রাম আটাজার থানা থেকে বলছি, অনুষ্ঠানের সবাইকে আমার পক্ষ থেকে অনেক ধন্যবাদ, এই ধরনের একটা অনুষ্ঠান আমাদেরকে উপহার দেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ তাআলা দোয়া করি, আপনিও দোয়া করবেন। পরবর্তী কল। জি, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রবণ করি, এরপরে আবারও আজকের বিষয় নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব। জি শোয়েব ভাই, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শুনিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
অমর সারা তুমি দাও হে প্রিয় নবী, অমর সারা তুমি দাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে না প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে না হে প্রিয় নবী, কত হাজিরা যায় তবদারে প্রিয় নবী, কত হাজিরা যায় তবদারে প্রিয় নবী, একবার তুমি মরে ডেকে নাও হে প্রিয় নবী, একবার তুমি মরে ডেকে নাও হে প্রিয় নবী, ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী, তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী, তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী, তব দিদার পেতে আমি বেকুল প্রিয় নবী, স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, স্বপ্নে এসে তুমি দেখা দাও হে প্রিয় নবী, শত শত পাপের বোঝা রয়েছে শিরে, শত শত পাপের বোঝা শিরে, ডেকে গোলা আমার মুছে দাও হে প্রিয় নবী, শত শত পাপের বোঝা রয়েছে শিরে, আকাশ শত শত পাপের বোঝা রয়েছে শিরে, ডেকে গোলা আমার মুছে দাও হে প্রিয় নবী, ডেকে গোলা আমার মুছে দাও হে প্রিয় নবী, শত ব্যথা বেদনা রয়েছে ব্যথা বেদনা রয়েছে আমার মনে, সব দুঃখ জ্বালা দূর করে দাও হে প্রিয় নবী, সব দুঃখ জ্বালা দূর করে দাও হে প্রিয় নবী, আপন করো আমায় মদিনায় ডেকে হে নবী, আপন করো আমায় মদিনায় ডেকে হে নবী, আপন করো আমায় মদিনায় ডেকে হে নবী, ডেকে নিয়ে সে দেখে নাও হে প্রিয় নবী, দেখে নিয়ে সে থাই রেখে নাও হে প্রিয় নবী, তাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী, তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার, তোমার প্রেমে বিভোর রেখে মন থেকে আমার, আঁকা তোমার ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী, পার্থিব ভালোবাসা মুছে দাও হে প্রিয় নবী, ডাকে আমার সারা তুমি দাও হে প্রিয় নবী, রোজা পাকে তুমি ডেকে নাও হে প্রিয় নবী।
আমিন আমিন আমিন। এখানেও একাগ্রতার দরকার আছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে ফরিয়াদ করার মধ্যেও একাগ্রতার দরকার আছে, আর সেই দরবারে উপস্থিত হওয়ার জন্য একাগ্রতার দরকার আছে, হেরেম শরীফে উপস্থিত হওয়ার একাগ্রতার দরকার আছে, আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার জন্য একাগ্রতার দরকার আছে। যদি একাগ্রতাই না থাকে, দেখুন আপনি পবিত্র ভূমি হেরেম শরীফে যাবেন কিন্তু একাগ্রতা নেই আপনার, আন্তরিকতা নেই বা একনিষ্ঠতা নেই, তো সেখানে গিয়ে যে কোনো সময় যে কোনোভাবে বেয়াদবি হয়ে যেতে পারে, এমন কোনো কাজ হয়ে যেতে পারে যার কারণে আল্লাহ তার রাসূল অসন্তুষ্ট হয়ে যাবে। মদিনাতে উপস্থিত হবেন, রওজায় আনোয়ারে যাবেন, একাগ্রতার দরকার আছে। যে কোনো সময় যে কোনোভাবে বেয়াদবি হয়ে যেতে পারে, গোস্তাগি হয়ে যেতে পারে বা আল্লাহ তার রাসূলের অসন্তুষ্টমূলক কাজ আপনার দ্বারা হয়ে যেতে পারে, এ কারণে একাগ্রতা, একাগ্রতা এর কোনো তুলনাই নেই, সব জায়গাতে সব সময়তে একাগ্রতা। আজকাল মানুষ রফিক ভাই একাগ্রতা না থাকার কারণে যে ভোগান্তির মধ্যে মানুষ পড়ছে, দুর্ভোগের মধ্যে পড়ছে, বিপদের মধ্যে পড়ছে, ক্ষতির মধ্যে পড়ছে, তা কিন্তু আমাদের সামনেই একাগ্রতা না থাকার কারণে। আজ যেই কাজে একাগ্রতার দরকার ছিল ওই কাজে আমরা অমনোযোগী, আর যেখানে যেই কাজে অমনোযোগী হওয়ার দরকার ছিল সেখানে আমাদের একাগ্রতা, এটাই হলো আমাদের এক আফসোসের বিষয়। যেখানে একাগ্রতার দরকার সেখানে অমনোযোগী, আর যেখানে অমনোযোগী হওয়ার দরকার সেখানে আমাদের একাগ্রতা। এটার উদাহরণ রফিক ভাই যদি এভাবে বলি যে উচিত তো মুমিনের ছিল যে সে একাগ্রতা আল্লাহ তার রাসুল ইবাদত দিন ইসলামের মধ্যে একাগ্রতা থাকবে। আজ এখান থেকে বিমুখ হয়ে একাগ্রতা আজকে দুনিয়া অর্জনের ব্যাপারে, আর এই দুনিয়ার জন্য অমনোযোগী থাকা দরকার। দুনিয়া যেন আমাকে গ্রাস করতে না পারে, দুনিয়ার ধোকায় যেন আমি না পড়ি, আর সেখানে এখন একাগ্রতা দুনিয়া অর্জনে, কিন্তু ইবাদত রিয়াজত দিনের বেলা আমরা অমনোযোগী, কোনো মনোযোগ আমাদের নেই, একাগ্রতা আমাদের নেই। তো বিষয়টা একেবারে উল্টা হয়ে গিয়েছে, অর্থাৎ যেটা হওয়ার দরকার ছিল সেটা না হয়ে অপরটা হয়ে গেছে। এখন এই একাগ্রতা মানুষকে কতটা সুফল এনে দেয়, আর অমনোযোগী ব্যক্তিদের অনেক বড় ক্ষতি এবং লোকসানের মুখ তারা দেখে। কোনো বাবা সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাবে, তো রাস্তায় বের হয়েছে, মাদ্রাসায় সন্তানকে পৌঁছে দিবে, এখানে বাবার অমনোযোগী, সন্তান আমার সাথে আছে, আমার 5 বছর 7 বছরের সন্তান আমার হাতে আছে নাকি হাত ছেড়ে দিল, এ বিষয়টা আমাদের মনোযোগ নেই, আমরা মোবাইল ফোনে আছি, রাস্তার মধ্যে কেউ কল দিল রিসিভ করলাম, কথা বলতে 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 রাস্তা পার হয়ে গেলাম, আমার 7 বছর 8 বছরের বাচ্চা ছেলে আমার পিছনে ছিল, সে রাস্তা পার না হয় রাস্তার মধ্যে কিছু পরে থাকা জিনিসটা তুলতে গেছে, সে রাস্তায় দাঁড়িয়ে আছে, আমি রাস্তা পার হয় কথা বলতে বলতে হয়তো স্কুল বা মাদ্রাসার গলিতে প্রবেশ করছি কিন্তু আমার সন্তানের খবর নেই, কোথায় গেল, কোন গাড়ির সাথে বাজলো, কিভাবে দুর্ঘটনা ঘটলো, অমনোযোগী। সন্তান আমার হাতে হাত থেকে ছুটে গেছে কিন্তু আমার এদিকে মন নেই, আমার ফোনে বা মেসেজের সাথে আমি পরে আছি, আমার হাত থেকে আমার সন্তান ছুটে গেছে বা আমার সন্তান আমার সাথে নেই, এ বিষয়ে আমাদের একেবারে খেয়াল নেই। এটা ধরো দুনিয়ার একটা উদাহরণ দিলাম। নামাজের উদাহরণ যদি দেই দর্শক শ্রোতা, তো হয়তো বা আপনারাও বলবেন আসলে কথাগুলো তো ঠিক, এগুলো তো আমাদের মাঝেও আছে। রফিক ভাই যে কথাটা বললেন যে আগে থেকেই চিন্তা ভাবনা থাকা আজান হলে মসজিদে যাব, এই চিন্তা না থাকার কারণে আজানের পরে একেবারে লাস্ট টাইম দেখি জামাত শুরু হবে হবে, এই মুহূর্তে দৌড় দিয়ে মসজিদে আসি, মসজিদে এসে ওযুখানায় সিট না পাওয়ার কারণে একটু ওয়েট করতে হয়, তাও তাড়াহুড়া করি, সরেন তাড়াতাড়ি ছাড় দিন আমাকে ওযু করতে হবে, জামাত শুরু হয়ে গেছে, অপরের উপরে নামাজিদের উপরে ধমকাধমকি শুরু হয়ে যায়, কোনো মতে জায়গা পাওয়ার পরে 9-6 করে ওযু সেরে, রফিক ভাই 9-6 ছাড়া তার উপায় নেই, জামাত জামাত করতে করতে 9-6 করে ওযু সারলাম আমরা, কোথাও যেখানে পানি প্রবাহিত হওয়ার কথা ছিল সেখানে পানি প্রবাহিত হয়নি, যেই জায়গাটা সুন্দর মতো ধোয়ার কথা ছিল সেই জায়গাতে পানি প্রবেশ করেনি, 9-6 ওযু করে মোটামুটি লোক দেখানো ওযু বলতে পারি এখানে, এরপরে চলে গেলাম নামাজের কাতারে, তো দৌড় দিয়ে নিষেধ আছে তো এটাও না, ওযু অবস্থায় দৌড় দিয়ে জামাত ধরা কাতারে দাঁড়ানো, তো দৌড় দেওয়াটাও নিষেধ আছে, তো আমরা কি করি তাড়াহুড়া করে দৌড় দেই মসজিদের মধ্যে আওয়াজ করি গিয়ে কাতারে দাঁড়াই, তাকবীরে তাহারিমা ঠিক মতো বাঁধলাম কিনা এদিকেও আমাদের লক্ষ্য নেই, এরপরে আর বাকি কাজ যে আছে তাও লক্ষ্য করি না, আমরা বাস গিয়ে নামাজে রুকুতে পাইছি ইমাম সাহেবকে, আমরাও চলে গেলাম রুকুতে, ঠিক মতো দাঁড়ানো তাকবীরে তাহারিমা বাকি সম্পূর্ণ কাজগুলো বাদ রেখে বাস আমি গেলাম আর পাইলাম, অনেকগুলো মশালাও এখানে আছে, তো এরপরে চলে গেলাম রুকুতে, কোন রকম ডাইনে বামে তাকিয়ে তাকিয়ে দেখে দেখে এরপরে নামাজটা শেষ করে মনে করলাম আমি ইবাদত করে নিয়েছি, মনে করলাম আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ, আমার জিম্মাদারি থেকে আমি ফারিক। এত সহজ নয়, এত সহজ নয়, যেভাবে আপনি নামাজটা আদায় করছেন সেভাবে আপনি মোটরসাইকেল চালান রাস্তাতে অমনোযোগী হয়ে, দেখবেন আপনার অবস্থাটা কি হয়, 3 দিন টাইমও পাবেন না পৃথিবীতে বেঁচে থাকার। আপনি যেভাবে নামাজ আদায় করছেন এই অমনোযোগী হয়ে আপনি উড়োজাহাজে ওঠেন, 1 ঘন্টাও টাইম থাকবে না আপনার পৃথিবীতে বেঁচে থাকার, আপনি যে যতটা অমনোযোগী হয়ে নামাজ আদায় করেছেন ততটা অমনোযোগী হয়ে চুলার আগুন ব্যবহার করেন, দেখেন আপনার ঘর সংসার কোথায় চলে যায়। তো আমরা যেখানে মনোযোগী হওয়া দরকার, একাগ্রতার দরকার, সেখানে আজ আমাদের একাগ্রতা নেই। রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জমানা সেই সোনালী যুগকে যদি রফিক ভাই দেখি একাগ্রতা কেমন ছিল, সাহাবা ইকরামের ব্যাপারে পাওয়া যায় না, তীর ঢুকেছিল, আর নামাজরত অবস্থায় যখন সেই তীরকে টেনে বের করা হয়েছে, সে বিন্দু পরিমাণও আলাপ পায়নি সেখানে, অর্থাৎ তার কষ্ট অনুভব হয়নি, কেননা সে রব তালার দিদারে ছিল, মিরাজ করতেছিল, কতটা মনোযোগী ছিল, কতটা একাগ্রতার সাথে ছিল। কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত দামত বারকাতুল আলিয়া নেক আমল রিসালার মধ্যেও এই বিষয়টা দিয়েছেন কি নামাজের মধ্যে তোমার খুশু খুজু আছে কিনা, একাগ্রতা আন্তরিকতা এগুলো তোমার নামাজে আছে কিনা। একাগ্রতা এমন একটা বিষয় যা আপনার ইবাদত কবুল হওয়ার মাধ্যম। একাগ্রতা না থাকলে সেই ইবাদতে স্বাদও নেই, আর সেই ইবাদত কতটুকু পছন্দনীয় আল্লাহ তাআলার দরবারে সেটাও একবার ভাবার বিষয়, চিন্তা করার বিষয়। আপনি একাগ্রতার সাথে যখন নামাজ আদায় করবেন সেই নামাজে স্বাদ পাবেন আশা রাখি। রফিক ভাই আর কিছু? জি,
যে একদিকে হচ্ছে পরম, একদিকে হচ্ছে আপেক্ষিক, একদিকে হচ্ছে বস্তুবাদী জড়বাদী যেটা, আরেকটা হচ্ছে একদিকে হচ্ছে মানে এক কথায় যদি আমরা বলি যে একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে বাকি
বাকি,
তো আমরা নগদের দিকেই ধাবিত হচ্ছি। মনোযোগটা কিন্তু যেটা আমরা অ্যাটেনশনটা পে করি সেটা হচ্ছে দুনিয়াবি বিষয় যতটা করি, তার চারানো যদি দিনের বিষয়ে করতাম তাহলেও বান্দা সফলতার মুখ দেখতে পেত। কিন্তু বিষয়টা আমাদের এমন হয়ে গেছে যে আজকাল আমরা যে কাজটা যেভাবে পারফর্ম করা উচিত, যে কাজটা যেভাবে সম্পাদন করা উচিত, তার যে আদব রয়েছে, তার যে সম্পূর্ণ করার যে একটা নীতিমালা রয়েছে, পলিসি রয়েছে, সেটাও আমরা অনেক সময় দেখি না। অর্থাৎ এই সকল বিষয়ে যে কোনো একটা কাজ করার পূর্বে তার পুরো কাজ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, ফ্রম ইন্ট্রোডাকশন টু কনক্লুশন, আমাদের পুরো বিষয়টা আমাদের জানা দরকার, কিন্তু আমরা না জেনেই সেটা করছি, এটা এটা একটা কারণ। তারপর আরেকটা হচ্ছে অন্য মনস্কতার আরও যেসব কারণ আছে সে বিষয়ে আমি আসছি। দেখুন, আল্লাহ তাআলা কখনো অমনোযোগী কিংবা একাগ্রতাহীন ব্যক্তিকে, তার কোনো ইবাদতকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এবার এই বিষয়ে দেখেন, আল্লাহ তাআলা যা কিছুই করতে বলেছেন সেটা পারফেক্টলি করতে বলেছেন। যেমন সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ইমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণরূপে। এখন একজন মানুষ বসে আছে, তাকে যদি বলি যে আপনি বসুন, তার মনে এটা চিন্তা জাগবে যে আমি তো বসেই আছি, আমাকে বসতে কেন বলা হচ্ছে? অর্থাৎ যেভাবে বসার যে একটা হক আদায় করার কথা ছিল পারফেক্টলি কমপ্লিটলি, সেভাবে সে বসেনি, অর্থাৎ আদব সহকারে বসেনি, এই জন্য তাকে বলা হচ্ছে
ঠিক করে বসে।
এখন আল্লাহ তাআলা নির্দেশ করছেন কাদেরকে? ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
জি,
হে ইমানদারগণ, প্রবেশ কর ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তো এখন ইমানদাররা, ইমানদার তো ইমান আনার পরেই প্রবেশ করে নিয়েছে ইসলামে, আবার তাদেরকে বলা হচ্ছে যে
পরিপূর্ণতার সাথে
পরিপূর্ণরূপে প্রবেশ করো। তার মানে কি, এখানে যতটুকু যা করার দরকার ছিল পারফেক্টলি সেটা সে করতে পারেনি। তো কাজেই যখন বান্দা যে কোনো কাজ করবে, এটা একটা কথাই আমি বলা বলবো যে হোয়াইল ইউ আর অফারিং ইউর প্রেয়ার দেন অফার ইট পারফেক্টলি কমপ্লিটলি, অর হোয়াইল ইউ আর রিসাইটিং দ্য হোলি কোরআন দেন রিসাইট ইট কমপ্লিটলি অ্যান্ড পারফেক্টলি। আপনি কোরআন তেলাওয়াত করেন কিংবা নামাজ পড়েন, সেটারও একটা হক আছে, নামাজের হক আদায় করতে হবে। কোরআন তেলাওয়াত করছেন, যখন আমরা কোরআন তেলাওয়াত করবো তার অর্থের দিকে আমাদের মনোযোগ থাকবে, তারতিলের দিকে আমাদের মনোযোগ থাকবে, মাখারিজের দিকে আমাদের মনোযোগ থাকবে, তখন সেই কোরআন তেলাওয়াত আমাদের অন্তরে প্রবৃদ্ধ হবে, আমাদের অন্তরে প্রবৃদ্ধ হবে, আমাদের যে অন্তরের মধ্যে কোরআনে যে তাসির রয়েছে, প্রভাব রয়েছে, সেটা অন্তরে গেঁথে যাবে। ঠিক তদ্রূপ নামাজের মধ্যে যখন আমরা দাঁড়াবো, তখন এমনভাবে দাঁড়াবো যেন প্রথমেই নিজের মাইন্ডটাকে আমরা এভাবে সেট করে নিই যে এই নামাজ আমার জীবনের শেষ নামাজ, এরপরেই হয়তো আমি মৃত্যুবরণ করব। অর্থাৎ মৃত্যুকে স্মরণ করে যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এবং সে যদি এই ভেবে নামাজ পড়ে যে এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে আমি হয়তো আর সুযোগ পাবো না, তখন দেখবেন ওই নামাজটা কোনো ব্যক্তিকে যদি জানিয়ে এমনিতেও যদি যা বলে দেওয়া হয় যে এই নামাজ আপনার জীবনের শেষ নামাজ, এরপরেই আপনি মৃত্যুবরণ করবেন,
আল্লাহ আল্লাহ,
বা সে স্বপ্নযোগে দেখে নিল, তখন সেই নামাজটা একদিকে আর তার সারা জীবনের নামাজ একদিকে, ওই নামাজটা সে এমন ভাবে আদায় করবে, ওই দুই রাকাত নামাজ ওইভাবে আদায় করেনি। তো এইভাবে আমাদেরকে নামাজ আদায় করতে হবে, নামাজের যে ওয়াজিব রয়েছে সেটা যেন ছুটে না যায়, নামাজের যে ফরজ রয়েছে সেগুলো যেন ছুটে, এই জন্য তো ইলমে দিন অর্জন করতে হবে আমাদের,
রাইট?
আর ইলমে দিন অর্জন করার জন্য দাওয়াতে ইসলামী বিভিন্ন প্ল্যাটফর্ম বিছিয়ে রেখেছে, বিভিন্ন ডিপার্টমেন্ট দিয়ে রেখেছে, মাদানী কাফেলা দিয়ে রেখেছে, যারা কর্মজীবী মানুষ তাদের জন্য মাসে তিন দিন সময় বের করে মাদানী কাফেলার সাথে সফর করুক, আর সেখানে রাসুলের সাথে মাদানী কাফেলা, সেখানে নামাজ, গোসল, ওযুর যে মাসআলা মাসাইল রয়েছে সেগুলো শিক্ষা দেওয়া হচ্ছে, নামাজের যে প্রয়োজনীয় সূরাগুলো রয়েছে সেগুলো তাদেরকে মাস্ক করানো হচ্ছে, তারপরে আপনার নামাজের মধ্যে যে ওয়াজিব রয়েছে, যে ফরজ রয়েছে, গোসলের মধ্যে যে ফরজ রয়েছে, ওযুর মধ্যে যে ফরজ রয়েছে, সুন্নাত রয়েছে, ওয়াজিব রয়েছে, এগুলো সেখানে মাদানী কাফেলা যথাসাধ্যভাবে শেখানো হয়। এই সময়টুকু তো আমার কাছে নেই শিক্ষার, তো আমি যখন নাই জানব তো সেই কাজটা আমি কিভাবে
করব,
আগে তো জানতে হবে, তারপর তার হক আদায় করতে হবে,
রাইট? রাইট, রাইট।
তো পাশাপাশি নামাজের মধ্যে অমনোযোগিতার বা মনোযোগ ক্ষুণ্ণ হওয়ার, একাগ্র চিত্ততা ক্ষুণ্ণ হওয়ার যে কারণগুলো রয়েছে, নামাজের মধ্যে হাই তোলা, নামাজের মধ্যে এদিক সেদিক তাকানো, নামাজের মধ্যে ঊর্ধ্বাকাশের দিকে তাকানো, নামাজের মধ্যে বিভিন্ন নিজের কাজ করা, কখনো জামা ঠিক করা, কখনো বোতাম লাগানো, কখনো আস্তিন ঠিক করা, কখনো কাপড়টাকে ঠিক করে নেয়া, এই যে কাজগুলো নামাজের মধ্যে মনোযোগকে বিনষ্ট করে, নামাজের মধ্যে যে একাগ্র চিত্ততা রয়েছে সেটাকে ক্ষুণ্ণ করে, এই কাজগুলো তো জানতে হবে যে কী কী কাজ আমার নামাজের মধ্যে বিঘ্নতা সৃষ্টি করছে, নামাজের মধ্যে একাগ্র চিত্ততার যে রয়েছে একাগ্রতা সেটাকে নষ্ট করছে, এটাও তো আমাকে আগে জানতে হবে। সেটা যদি আমার ওই ইলিমটুকুই না জানে না থাকে, তাহলে আমি কিভাবে, আমি নামাজের আগে দাঁড়ালাম, নামাজের দাঁড়ানোর আগে আমার মোবাইলের যে সুইচ রয়েছে সেটাকে আমি অফ করলাম না, রিংটোন বাজছে, এখন নামাজের মধ্যেই আমি কি করছি,
শুরু করে দিচ্ছি,
মোবাইলটাকে বন্ধ করছি, এখন এই মোবাইলটুকু যে বন্ধ করব, এই মোবাইলটুকু কতটুকু সময়ের মধ্যে বন্ধ করতে হবে সেই জ্ঞানটুকু আমাদের নেই, বন্ধ করছি তো বন্ধ করতেই আছি,
অনেক কোয়ালিটি আছে মোবাইল বন্ধ করার, আবার মুসল্লিদের
এত নানান যে অবস্ট্রাকল রয়েছে, এত প্রতিবন্ধকতা রয়েছে, এগুলো সেই ব্যক্তির পক্ষে ট্যাকল দেওয়া সম্ভব যারা প্রস্তুতি নিয়ে পূর্ব থেকে নামাজের মধ্যে
এবং ইলমে দিন যারা অর্জন করে। একাগ্রতা কাকে বলে এই বিষয়টা যদি বুঝতে চাই, একটি ঘটনা দর্শককে শুনাই, এরপরে কল আর এসএমএস এর দিকে যাব, কমেন্টসগুলো পড়ব ইনশাআল্লাহ তাআলা। এক এক গুণাগার ব্যক্তি একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আমার মরণের কথা স্মরণে আসে না, যত চেষ্টা করি আমার নিজের মৃত্যুর কথা আমি স্মরণ করব, হয় না, এটা আমি চাই যেন দুনিয়ার লোভ আমার থেকে বের হয়ে যায়, আমি যেন তওবা করতে পারি, আমি যেন নামাজ আদায় করতে পারি। আল্লাহওয়ালা ব্যক্তি বললেন এভাবে তো আর হবে না, তুমি বছরের পরে একবার মনে করবে কি আমাকে মারা যেতে হবে, কবরে রাখবে, ওই একদিন স্মরণ করার পরে আবার তুমি খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, গুনাহ করবে, এভাবে তো হবে না, তো কি করতে হবে? ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলেন প্রতিদিন 100 বার করে নিজের মরণের কথা স্মরণ করতে হবে, আমি মারা যাব, আজরাইল আসবে, আমাকে কবরে রাখা হবে, একাকিত্ব আমাকে অনুভব করতে হবে, ইবাদত ছাড়া গেলে আজাব হবে, এই যে মরণের কথাটা আছে প্রতিদিন 100 বার স্মরণ করতে হবে। ঠিক আছে, সে গেল, আবার অনেকদিন পরে আসলো, বললো হুজুর আপনি যে ওজিফা আমাকে দিয়েছেন প্রতিদিন 100 বার মরণের কথা স্মরণ করা, তো কোনো কাজ হয় না, আমার কোনো পরিবর্তন হয় না, তো তুমি কিভাবে মরণের কথা স্মরণ করছো? আপনি বলছেন প্রতিদিন আমাকে 100 বার, এজন্য আমি প্রতিদিন তসবিহ হাতে নিয়ে আমার মৃত্যু আসবে, আমার মৃত্যু আসবে, আমাকে মরতে হবে, আমি মারা যাবো, এভাবে করে 100 বার গণনা করছি। বলে এভাবে হবে না, এভাবে কখনো সম্ভব না, তো কি করতে হবে? বললো চলো তোমার রাজ দরবারে, তোমার যে রয়েছে, তোমার ক্ষমতা রয়েছে, সেখানে আমাকে নিয়ে চলো। নিয়ে যাওয়া হলো, বলো এক মুহূর্তের জন্য তোমার এই রাজ সিংহাসনে আমাকে বসতে দাও, এক মুহূর্তে বসবো, আমি এরপরে বের হয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, বসে। তো যখন ওই আল্লাহওয়ালা ব্যক্তি তার রাজ দরবারে বসলো, সেখানে বসার পরে এখন আগের রাজা যিনি এই কথা জানতে চেয়েছে কিভাবে আমার মৃত্যুর কথা আমি স্মরণ করতে পারি, সেও এখন প্রজা হয়ে গিয়েছে, সামনে সবাই বসা। আল্লাহওয়ালা ব্যক্তি বলেন, এখন আপনাদের রাজাকে, আপনাদের প্রধানকে, বলে আপনি, এখন আমার হুকুমেই সব চলবে? কাহা, আপনার হুকুমেই সব চলবে। এরপরে বলল, পূর্বের যে বাদশাহ ছিল, যে ব্যক্তি তওবা, আল্লাহ তাআলা স্মরণ, একাগ্রতা আনতে পারে না নিজের মধ্যে, তাকে ইশারা করে বলল, হাতে মাত্র 10 মিনিট সময় আছে, 10 মিনিটের পরে তোমার ফাঁসি হবে। বাদশাহ হুকুম করছে, তার হুকুমেই সব হবে, হাতে 10 মিনিট মাত্র সময় আছে, এবার তুমি কি করবে ভাবো। এখন তো তার একাগ্রতা কাকে বলে, আল্লাহ তাআলা দরবারে কান্নাকাটি কাকে বলে, মানে ইবাদত কাকে বলে, চোখের পানি কাকে বলে, ওই সময়টা দেখা গেছে। এখনই আল্লাহওয়ালা ব্যক্তি বললেন যে এটার নাম হলো একাগ্রতা। এতদিন তুমি মরার কথা চিন্তা করছো আর হাসছো, দুনিয়াকে অর্জন করছো, আমি মারা যাব, আমি মারা যাব, আমি মারা যাব, এভাবে করে তুমি তসবিহ গুনছো। যখন 10 মিনিট মাত্র সময় আছে, আর এই 10 মিনিট যে তোমার কান্না আমি দেখলাম, এই 10 মিনিট তোমার যে করুণা দেখলাম, এই 10 মিনিট তুমি যে একটা বিলাপ করছো, 10 মিনিট তুমি বাঁচার জন্য যে একটা কথাগুলো বলছো বা কান্না করছো, তওবা করছো, এটা হলো হাকিকতে একাগ্রতা। এভাবে যদি তুমি প্রতিদিন কানতে পারো, আল্লাহ তাআলার দরবারে কান্না করতে পারো, চোখের পানি ঝরাতে পারো, তবে তোমার মাফও আছে, তোমার তওবাও কবুল হবে, আর তুমি নাজাতও পেয়ে যাবে। তো আমি একাগ্রতা অর্জন করতে চাই, এর জন্য আমাকে চেষ্টা করতে হবে, এটা না কি বাস নামাজে দাঁড়িয়ে গেলাম, চতুর্দিকে তাকিয়ে দেখলাম কে কীভাবে নামাজ পড়ে, সবার তালে তালে সালাম ফিরিয়ে আমি বাড়ি চলে গেলাম, এটার মধ্যে একাগ্রতা, শান্তি, স্বাদ কখনো পাবেন না। আর এই জন্যই এই অভিযোগগুলো আসে, যারা মুসল্লি আছে বা নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে স্বাদ পাই না, কিভাবে পাবেন? একাগ্রতা আছে নামাজের মধ্যে আপনার, আপনি যে নামাজে দাঁড়িয়েছেন, যে 5টা মিনিট দাঁড়িয়ে আপনি 4 রাকাত নামাজ বা 2 রাকাত নামাজ আদায় করছেন, এই 5 মিনিট সময় কি আপনি নামাজে ছিলেন? 5 মিনিটের 5 মিনিট যদি নামাজে থাকতেন, তবেই না স্বাদ পাইতেন। এই 5 মিনিট তো নামাজে থাকতে পারেননি, একাগ্রতা ছিল না আপনার, এ কারণে নামাজে স্বাদ নেই। আমরা আর দু একটা কল শুনবো দর্শকের ইনশাআল্লাহ তাআলা। এরপরে ফেসবুকে অনেকে আছেন, আপনাদের কমেন্টসগুলো পড়বো। জি, কল শুনিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ বেলাল উদ্দিন, আপনাদের মাদানী চ্যানেল প্রতিদিনই দেখি, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে এবং মানুষের জন্য খুবই চমৎকার। আপনাদের মাদানী চ্যানেলেই মানুষের হেদায়েতের একটা রাস্তার দ্বার উন্মোচন করে দিয়েছে, আপনাদের সিলসিলা চলতেই থাক
মাশাআল্লাহ। আল্লাহ তালা কবুল করে নিক। মাসটা কিন্তু পৌষ মাস চলে, আর গ্রামগঞ্জের এখন একটা পরিবেশ খুবই চমৎকার, খুবই সুন্দর একটা পরিবেশ। শীতের সকাল, হয়তো বা আমরা যারা শহরে যারা আছে হয়তো তারা একটা অনুভব করতে পারে না, কিন্তু আপনারা যারা গ্রামে আছেন আপনারা তো খুব ভালোই আছেন। মাদানী চ্যানেলের সামনে বসা, গরম গরম চা, এরপর মাদানী চ্যানেল দেখা, কালাম শোনা, নাতে রসুল শোনা, আলোচনা শোনা, এটা আপনাদের কাছে একটা ভিন্ন মজা এবং অনুভব এবং তৃপ্তি পাচ্ছেন, এটা বুঝতেছি আমরা। আল্লাহ তাআলা কবুল করে নিক। পরবর্তী কল দেন। সাথেই থাকুন। জাহিদ ভাই আমাদের সাথে আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর অনুষ্ঠান। জাকির ভাই আমার জন্য দোয়া করবেন, দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। আমারই মনের এই বাসনা, এই নাতটি শুনতে চাই, যদি সম্ভব হয় শোনাবে আমাদের সোহেব ভাই। আর একজন এমডি রায়হান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি রাজশাহী থেকে দেখছি, আমি মাদানী চ্যানেল দেখি, আমার কাছে খুব ভালো লাগে মাশাআল্লাহ। সাজ্জাদ আত্তারি ভাইও আছেন, তিনিও অনুষ্ঠান দেখছেন আমাদের সাথে। এরপরে কাউসার ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একটি নাতে রসুল শুনতে চাই, শোনালে খুশি হব ইনশাআল্লাহ তাআলা। সাথেই থাকুন, চেষ্টা করব। আরেকজন লাগলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দোয়া করবেন আল্লাহ পাক যেন সব বিপদ থেকে রক্ষা করে, আমিন। শাহ আলম ভাই আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন তিনি, শুকরিয়া জানাই যারা আমাদের সাথে আছেন, অনুষ্ঠান দেখছেন। আমরা কালাম শ্রবণ করি, কালাম শুনি, এরপরে শেষ কিছু আলোচনা শুনবো আজকের বিষয় নিয়ে, একাগ্রতা নিয়ে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।
গুনাহের জয় যে অভাস আমার, রাসূলুল্লাহ গুনাহের জয় যে অভাস আমার, রাসূল আল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূল আল্লাহ তুমি করো কিছু মাহে রিসালত ইয়া রাসূল আল্লাহ গুনাহের প্রতি যে ছোটে যাই যেন ইয়া রাসূল আল্লাহ প্রতিটি বাদ স্বভাব ছোটে যাই যেন ইয়া রাসূল আল্লাহ খনে খনে প্রতি বেরে হাই খনে খনে প্রতি খনে গুনামর যাচ্ছে বেরে হাই তবু নে তাতে কোনো অনুতা রাসূল আল্লাহ তবু নে তাতে কোনো অনুতা ইয়া রাসূল আল্লাহ মরণকালে আমি যাই বরবাদ মরণ কালে আমি যেন না যাই বরবাদ রেখো আমার ঈমান তুমি সালামত ইয়া রাসূল আল্লাহ রেখো আমার ঈমান তুমি সালামত ইয়া রাসূল আল্লাহ আমায় কাছে ডেকে মদনী মদিনী বাড়ে আমায় কাছে ডেকে না মদনী মদিনী বাড়ে প্রেমের শোধা পান করা আকা প্রেমের শোধা পান করা মদনী মদিনী বাড়ে প্রেমের শোধা পান করা মদনী মদিনী বাড়ে যখন হবে তোমার দিদার যখন হবে তোমার দিদার তখনই দেখাবে আমার তখনই দেখাবে আমার আমার স্বপ্নে এসো না আমার স্বপনে এসো না মদনী মদিনেবাদে আমার স্বপনে এসো না মদনী মদিনেবাদে আমি যদিও গুনাহগার আমি যদিও গুনাহগার তবু উম্মত আমি তোমার তবু উম্মত আমি তোমার আমায় চরণে রেখো চরণে রেখো না মদনী মদিনেবাদে তোমার চরণে রেখো না মদনী মদিনেবাদে আমায় কাছে ডেকে না মদনী মদিনেবাদে প্রেমের শোধা পান করা মদনী মদিনেবাদে
আমিন আমিন আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাওয়াত ইসলামের মধ্যে থেকে ইখলাসের সাথে আন্তরিকতার সাথে আমল ইবাদত করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আজকের বিষয় আমরা রেখেছিলাম একাগ্রতা। একাগ্রতা অর্জন করার জন্য আমাদের কিছু ইলমে দিন অর্জন করতে হবে। একাগ্রতা অর্জন করার জন্য আমাদেরকে ভালো পরিবেশ প্রয়োজন। একাগ্রতা অর্জনের জন্য ভালো সঙ্গ আমাদের প্রয়োজন। না হয়তো একাগ্রতা অর্জন করাটা এত সহজ নয়। যখন আপনি এমন ব্যক্তিদের সাথে থাকবেন যারা একাগ্রতার সাথে নামাজ পড়ার চেষ্টা করে, রফিক ভাই, যারা একাগ্রতার সাথে নামাজ পড়ার চেষ্টা করে, এমন ব্যক্তিদের সাথে থাকার বরকতে আপনার মধ্যেও ওই চিন্তা ভাবনাটা আসবে, আমি কিভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করি, আমার কিভাবে একাগ্রতার সাথে নামাজ আদায় করা দরকার, তখন আপনার মধ্যে এই চিন্তাটা চলে আসবে। আর যদি এমন পরিবেশ আমরা না পাই, তবে নামাজের মধ্যে যে একাগ্রতা, ইবাদতের মধ্যে যে একাগ্রতা, তেলাওয়াতের মধ্যে যে একাগ্রতা, জিক্রুল্লাহর মধ্যে যে একাগ্রতা, দুরুদ সালামের মধ্যে যে একাগ্রতা, সেটা আসবে না, অসম্ভব। ইবাদত আমল দুই প্রকারের হয়ে থাকে স্বাভাবিকভাবে, যেটা আমরা দেখি। একটা হলো গিয়ে বাস আমি মুসলমান, দাড়ি রাখার দরকার ছিল দাড়ি রাখলাম, আমি মুসলমান পাগড়ি পরার দরকার আমি পাগড়ি পরলাম। আর একটা হলো নবীকে ভালোবেসে সুন্নাতের নিয়তে এই সুন্নাতগুলোর উপরে আমল করা।
এটা হচ্ছে মজবুর হয়ে পড়া, একটা হচ্ছে মসরুর হয়ে পড়া, অর্থাৎ একটা হচ্ছে খুশি মনে করা,
খুশি মনে,
আর একটা হচ্ছে অপারগ হয়ে করা,
রাইট রাইট।
এই দুটো করার মধ্যে পার্থক্য
পার্থক্য রয়েছে। তো এখন যেটা আপনি খুশি মনে করবেন সেটার মধ্যে একাগ্রতা আপনি চাইলে নিয়ে আসতে পারবেন, আর যেটা আপনি মনে করবেন কি বাস আমার উপরে দায়িত্ব আসছে বা আমি মুসলমান বা মজবুর হয়ে করছেন, সেটা আমরা দেখি রাস্তাঘাটে চলি, আমরা বাহিরে যাই, আমরা দেখি মানুষ পাগড়ি পরে, রফিক ভাই, ওই পাগড়ি পরা দেখে অপর মুসলমান উৎসাহিত হয় না পাগড়ি পরার জন্য, মনে হয় তাকে চাপিয়ে দেওয়া হয়েছে,
মানে পাগড়িটাকে এমন ভাবে বাঁধে,
হ্যাঁ,
স্টাইল করে বাঁধে, মানে সুন্নাত, একটা তো পাগড়ি বাঁধা তো একটা সুন্নাত,
সুন্নাতে মোবারকা, হ্যাঁ,
এমন ভাবে বাঁধে যেন এটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন।
একটা একটা হলো গিয়া এমন একটা স্টাইল করে পরে, আরেকটা হলো গিয়ে এতটাই অলসতার সাথে পরে, এতটাই নোংরা অবস্থায় পরে, দ্বিতীয়বার আর ওদিকে তাকাইতে ইচ্ছা হয় না। আমি প্রায় সময় বলি আমার নবীর সুন্নাতে মোবারকা আমি ব্যবহার করছি, আমার আমার নবীর সুন্নাত সুন্নাতের উপর আমি আমল করছি, এমনটা যেন না হয় আমার অলসতার কারণে আমার এই এই আমল দেখে অপর মুসলমান যেন এই আমল থেকে দূরে সরে না যায়। আমি পাগড়ি পরলাম, পাগড়িটা ধোয়া আছে কি না, পরিষ্কার আছে কি না, ঠিকমতো বাঁধলাম কি না একবার দেখা উচিত আমার, আমার দাড়ি আছে আমি বাহিরে বের হব, দাড়িটা পরিষ্কার আছে কি না, এরপরে সুন্দর মতো গোছানো আছে কিনা একবার দেখা দরকার। এখন আপনি পাগড়ি বাঁধছেন, একটা ময়লা পাগড়ি, ধোয়া না, দেখলেই বোঝা যায় অনেক ময়লা পরে আছে। এরপরে আপনি কি করলেন, এক সাইড দিয়ে বান্ধা শুরু করলেন, বাস মাথার উপরে পেঁয়াজ দিলেন, কোনো মতো পাগলের মতো ঘর থেকে বের হয়ে গেলেন। সুন্নাতের উপরে আমল করার যদি নিয়ত থাকে তবে এভাবে করিয়েন না, একাগ্রতার সাথে, আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে, সুন্দর করে পরিষ্কার কাপড়ে পাগড়ি পরিধান করে বাহিরে বের হন, যাতে অপর মুসলমান আপনাকে আমাকে দেখে তাদের মধ্যে আগ্রহ জাগে, আরে পাগড়ি পরলে তো সুন্দর দেখা যায়, এমনটা করি। আরেকটা হলো যেটা ফ্যাশন, পাগড়ির স্টাইল ডিজাইন এতটাই বাস এমন কাপড় দিয়ে পাগড়ি পরা আর এমন স্টাইলে পরা যা আবার অপর মুসলমান বা ভদ্র সমাজ যেটাকে আবার একটু খারাপ দৃষ্টিতে দেখে, এমনটাও যেন আমরা না করি। তো এই ভালোবাসা নিয়ে যখন আপনি কোনো কাজ করবেন, মহাব্বত নিয়ে যখন করবেন, নিজের মনে করে যখন করবেন, সেটার মধ্যে আপনি চাইলে একাগ্রতা অর্জন করতে পারবেন। কিছু শেষ কথা রফিক ভাই থেকে আমরা শুনি, এরপর ইনশাআল্লাহ সালাতু সালামের দিকে যাব। জি ভাই,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সালাতের মধ্যে তুমি যতটুকু মনোযোগ দিবে ততটুকু সওয়াব তুমি অর্জন করবে।
সুবহানাল্লাহ,
যতটুকু মনোযোগ থাকবে
আল্লাহ
ততটুকু, পুরো সালাতের মধ্যে যদি তোমার একাংশ থাকে তাহলে একাংশের সওয়াব পাবে।
জি,
যদি এক তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ থাকে তাহলে দুই তৃতীয়াংশের। তো এভাবে আল্লাহ নবী ইরশাদ করেছেন যে একাগ্রতা সহকারে পরিপূর্ণভাবে সালাত আদায় করলেই গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেছেন, মানুষ সালাতে দাঁড়ালে সমস্ত গুনাহ তার মাথায় ও কাঁধে এনে রেখে দেয়া হয়, অতঃপর রুকু ও সেজদা যখন বান্দা করতে থাকে তার গুনাহগুলো ঝরে পড়তে থাকে।
আল্লাহ আল্লাহ।
অনুরূপ একাগ্রতার আরো একটি হাদিসে মুবারাকা আমরা দেখি যে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নামাজি যে বান্দা হয়ে থাকে, নামাজি বান্দা যতক্ষণ পর্যন্ত এদিক সেদিক না তাকায় আল্লাহ তাআলা তার প্রতি মনোনিবেশ করে থাকেন। যখন বান্দা এদিক সেদিক তাকায় তখন আল্লাহ তাআলা
জি
দৃষ্টি হটিয়ে নেন, নিজের কুদরতি দৃষ্টি সরিয়ে নেন। তো কাজে এই যে নামাজের প্রতি একাগ্রতার যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে এগুলোকে আমাদেরকে আগে শনাক্ত করতে হবে যদি আমরা একাগ্রতা যদি আনতে চাই। নাম্বার এক, হাই তোলা নামাজের মধ্যে যে আমরা হাই তুলি অনেক সময়, এটা যথাসম্ভব নিয়ন্ত্রণ করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাতে কারো হাই আসলে যথাসম্ভব প্রতিরোধ করবে, কারণ হাইয়ের মাধ্যমে শয়তান ভেতরে প্রবেশ করে, যার মাধ্যমে সে একাগ্রতা ভঙ্গের সুযোগ আরো বেশি করে পায়, আর নামাজির হাই তোলা দেখে শয়তান বেশি করে খুশি হয়।
আহা,
তো কাজে হাই তোলার যে বিষয়টা রয়েছে, ওলামায়ে কেরাম বলেন জাকির ভাই
জি
যে নামাজের মধ্যে যদি হাই আসে তাহলে এটা স্মরণ করতে হবে যে আম্বিয়ায়ে কেরামের কখনো হাই উঠত না, কখনো হাই ওঠেনি, কেননা হাই যে ওঠে এটা শয়তানের পক্ষ থেকে, হাইটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, আর হাঁচি যে দেয় বান্দা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কাজেই হাই তোলা অবস্থায়, নামাজের মধ্যে হাই তোলা অবস্থায় যখন হাই তুলবে বান্দা আর এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, তখন আম্বিয়ায়ে কেরামের কথা যেন স্মরণ করে যে আম্বিয়ায়ে কেরাম কখনো হাই তুলতেন না। এই গেল এক। এরপরে নামাজের মধ্যে আকাশের দিকে চোখ তুলে তাকানো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা কেউ নামাজের মধ্যে আসমানের দিকে চোখ তুলে তাকাবে না, এতে দৃষ্টি হরণ করে নেওয়া হতে পারে, মানে চোখের যে দৃষ্টি রয়েছে, দৃষ্টি শক্তি রয়েছে, এটা ক্ষীণ হয়ে যাবে কিংবা অন্ধ হয়ে যাবে। কাজেই এই বিষয়গুলো যখন আমাদের চিন্তাধারায় থাকবে
রাইট,
তখন কিন্তু এই বিষয়গুলো থেকে আমরা বিরত
থাকতে পারবো।
এরপরে আপনার সিজদার মধ্যে যদি কোনো পাথর কণা থাকে সেটা আগে থেকেই আপনি ঝেড়ে সরিয়ে দিন। নামাজের মধ্যে সরানো, বারবার পরিষ্কার করা, নামাজের একাগ্রতা নষ্ট হয়। হ্যাঁ, সরানো যাবে একবার, যদি বিশেষ প্রয়োজন হয় যে ব্যথা লাগছে, কষ্ট লাগছে সিজদা দিতে, একবার সরিয়ে নেওয়া যাবে, এর বেশি নয়। এভাবে সিজদার জায়গায় আপনার কোনো চিত্রাঙ্কনকৃত কোনো জায়নামাজের মধ্যে দাঁড়ানো, এতে করে তার মনোযোগ অন্যদিকে সরে যেতে পারে, এই জন্য সাদা মাটা যেটা সাদা সিধে যে কাপড় রয়েছে, সিম্পল যে কাপড় রয়েছে সেটা বিছানো যেতে পারে, কিংবা জমিনের উপর জমিন পরিষ্কার করে সে তার মধ্যে সিজদা যায়। এরপর রয়েছে ঘুমের ভাব নামাজের মধ্যে যদি আসে, তো আগে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নামাজের মধ্যে যদি তন্দ্রাচ্ছন্নতা যদি চলে আসে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ নবী ইরশাদ করেন যে তোমাদের কারো সালাতের মধ্যে তন্দ্রা ভাব চলে এলে ঘুমিয়ে নাও, যাতে যা বলো তা বুঝতে পারো। মানে নামাজের মধ্যে ঘুমিয়ে ঘুমিয়ে অনেক সময় মানুষ কেরাত করে, কি পাঠ করছে নিজেও জানে
না,
কাজে বলা হচ্ছে যে আগে ঘুমিয়ে নাও, অর্থাৎ শুয়ে পড়ো যাতে ঘুম চলে আসে। আরেকটি বর্ণনায় এসেছে, যখন তোমাদের কারো সালাতে তন্দ্রাচ্ছন্ন ভাব হবে শুয়ে পড়বে যাতে ঘুম চলে যায়, কারণ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ইস্তেগফার করার সময় হয়তো নিজেকেই অভিসম্পাত করে বসবে, সহি বুখারীতে এসেছে। কাজেই নামাজের মধ্যে তন্দ্রাচ্ছন্নতা চলে আসা এটাও একটা একাগ্রতা ক্ষুণ্ণ করার একটা মাধ্যম। এরপরে রয়েছে প্রকৃতির ডাক, প্রকৃতির মানে প্রস্রাব কিংবা ইয়ের যে চাপ থাকে সেটা আগে সেরে নিতে বলা হয়েছে, এটা সেরে নিয়ে এরপর ক্ষুধার যে ভাব রয়েছে প্রচন্ড ক্ষুধা আগে খেয়ে নাও, তারপর নামাজ। ইসলাম কত সুন্দর,
সুবহানাল্লাহ,
ইসলাম কত সুন্দর,
যাতে একাগ্রতা আমার
নষ্ট
না হয়,
মানে যখন যে কাজটা করবে সেটা পারফেক্টলি হতে হবে,
রাইট রাইট রাইট,
কমপ্লিটলি হতে হবে। এখন আমি এদিকে করলাম মনোযোগ, এদিকে আমার মন পড়ে আছে, আরেক দিকে আমি এই কাজটা করছি, আমার এই কাজটাও হলো না, ওই কাজটাও হলো না, কোনোটাই হলো না। তো কাজেই এমন মানুষ যারা আমরা রয়েছি, আমাদের উচিত যখন যে কাজটা হয় সেটাকে পারফেক্টলি কমপ্লিট,
রাইট রাইট রাইট,
সেটা ওয়াজু হোক, কোরআন তেলাওয়াত হোক, নামাজ হোক, কিংবা হোক দুনিয়াবি কোনো বৈধ কাজ, সেটাকে পারফেক্টলি
করা উচিত। এমনটা যেন না হয় আমরা একাগ্রতা নষ্ট হওয়ার দরজাগুলো খুলে রেখে এরপরে যদি আমরা বলি নামাজের মধ্যে একাগ্রতা আসছে না কেন, তো এটা আপনার আর আমার বোকামি হবে। এখন একাগ্রতার দরজা কিভাবে খোলা রাখলাম, আপনি কোরআনে পাকের তেলাওয়াত করতে বসছেন, আপনার মোবাইলটা সামনে, আপনার মোবাইলটা সাইলেন্ট ছিল না, আপনি তেলাওয়াত করতেছেন, টুন একটা মেসেজ চলে আসলো, আবার মোবাইলটা হাতে নিলেন, মেসেজটা চেক করলেন, আবার রেখে দিলেন, আবার এক লাইন পড়লেন, আবার একটা কল চলে আসলো, আবার কলটা রিসিভ করলেন, একাগ্রতার দরজা তো আপনি খুলে রেখেছেন। আচ্ছা, আপনি দোকানদার, নামাজে গেছেন মসজিদে, দোকানের সব খোলা রেখে নামাজে গিয়েছেন, এখন নামাজের মধ্যে আপনার মনটা পড়ে আছে দোকানে, দোকানটা তো খোলা রেখে আসলাম, কেউ কিছু নিয়ে যাবে কি না, চোর আসে কি না, কোনো বড় কাস্টমার আসে কি না, ফিরে যায় কি না, আপনি নামাজে গিয়েছেন কিন্তু আপনার একাগ্রতার দরজার যেটা আছে, যেটা আপনি একাগ্রতা ভাব যে আসবে সেটাই আপনি বাস বন্ধ করে দিয়েছেন, আপনার দুশ্চিন্তার দরজা খুলে রেখেছেন, একাগ্রতার যে ভাব আসবে সেটাই আপনি কাজটা করে আসতে পারেননি। তো এইরকমের জন্য আমরা না করি, একাগ্রতা অর্জন করার জন্য যে সকল প্রতিবন্ধকতা আছে এটা যেন আমরা নিজেই দূর করি, অর্থাৎ আমার নামাজের মধ্যে মোবাইলটা যেন বেজে না উঠে অফ করে দেই, আমার নামাজের মধ্যে বারবার যেন গেটের সামনে রাখা জুতার কথা মনে না পড়ে, আগে নামাজের আগেই জুতাটা আমি সেভ করে রাখি, যেন নামাজের মধ্যে এই চিন্তা আমার না করতে হয় আল্লাহ জুতা দুইটা চোরে নিয়ে যায় কি না, আবার রেখে তো আসলাম। তো এই যে চিন্তা করার দরজাটা আপনি যেন খোলা না রাখেন। আল্লাহ তাবারক ও তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দান করুক, একাগ্রতার সাথে আমল ইবাদত করার তৌফিক দান করুক। দর্শক, আসুন আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি।
তাজদারে হরম এশহে শাহিদি, তাজদারে হরম এশহে শাহিদি, তুম পে হর দম করো রো দুরুদ ও সালাম, হো নিগাহে করো হম পে সুলতানে দিন, হো নিগাহে করো হম পে সুলতানে দিন, তুম পে হর দম করো রো দুরুদ ও সালাম, হো নিগাহে করো হম سالی دی تم پہ ہر دو کرو رو درود و سلام دور رہ کر نہ دو ٹوٹ جائے کہیں دور رہ کر نہ دو ٹوٹ جائے کہیں کاش تیبہ میں اے میرے ماہ مبین کاش تیبہ میں اے میرے ماہ مبین دفن ہونے کو مل جائے دو غز زمین دفن ہونے کو مل جائے دو غز زمین تم پہ ہر دم کرو رو درو اب بلا لو مدینے اس کے سوا آرزو ہی نہیں کوئی اس کے سوا آرزو ہی نہیں تم پہ ہر دم کرو رو درود سلام تاج دار حرم اے شہنشاہی تم پہ ہر دم کرو رو درود و سلام
الصلاۃ والسلام علیک یا رسول اللہ وعلی آلک و اصحابک یا حبیب اللہ سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک سبحانک اللہم وبحمدک لا الہ الا انت استغفرک و اتوب الیک الصلاۃ والسلام علیک یا رسول اللہ علیہ وسلم لا الہ الا اللہ محمد
তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার রহমত পূর্ণ প্রভাত হয় তার।